ধন্যবাদ আনিস আহমেদ। আসলেই আপনি একটি প্রশ্নের মতো করেই বলেছেন এই বিষয়টি। প্রশ্নের উত্তরে আমি সবার আগে শ্রোতা বন্ধুরা আপনাদেরকে বলে দিচ্ছি, হ্যাঁ, আইসিসি এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা। এটি আমার কথা না, এটি পিউ রিসার্চ সেন্টারের একটি সাম্প্রতিক সময়ের করা গবেষণা প্রতিবেদন, জরিপ প্রতিবেদনের রিপোর্ট। সেই রিপোর্টের ভিত্তিতেই মূলত আজকে আমাদের এই আলোচনার বিষয় ঠিক করা হয়েছে। আইসিস এবং জলবায়ু পরিবর্তন, এই দুইটি বিশ্বের যে প্রথম দশটি সমস্যা বাছাই করা হয়েছে তার ভিতরে সবচেয়ে বড় দুটি সমস্যা বলে ধরা হয়েছে এবং তার ভিতরে আইসিসকে বলা হয়েছে এক নম্বরের কথা। যাই হোক, এই বিষয় নিয়ে আমরা আলোচনার জন্য এখনই আমার সঙ্গে যোগ দিয়েছেন ইতিমধ্যেই দুজন, ডক্টর আতিক রহমান, আপনারা জানেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী, বাংলাদেশের গর্ব। ডক্টর আতিক রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে আরো যোগ দিয়েছেন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গাজীপুরে ডক্টর আবিয়ার রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার আজকের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
শাফকাত মুনির যোগ দেবেন, সিনিয়র ফেলো বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর। আমরা শাফকাত মুনিরকে এখনো পাইনি, বোধহয় দু এক মিনিটের ভিতরেই তিনি লাইনে যোগ দেবেন। তো এর আগে আমি জানি ডক্টর আতিক রহমানকে আমি এনেছি, মানে আমন্ত্রণ জানিয়েছি বিশেষ করে ক্লাইমেট ইস্যু অ্যাড্রেস করার জন্যই, কিন্তু তার আগে আমি ডক্টর আতিক রহমান আপনাকে এই পিউ রিসার্চ সেন্টারের রিপোর্টটির সামারি বললাম যে আইসিস এবং জলবায়ু এ দুটো এখন বৈশ্বিক সবচেয়ে বড় চ্যালেঞ্জ সারা বিশ্বের মানুষ বলছে। এই রিসার্চ সেন্টারের তরফ থেকে 38টি দেশের উপর জরিপ, মানুষের উপর জরিপ চালানো হয়েছে, তাদেরকে 8টি কোশ্চেন দেওয়া হয়েছে 8 ধরনের সমস্যা বাছাই করে এবং তার ভিতরে সবাই বলেছে আইসিস এক নম্বরে, এক নম্বর সমস্যা পৃথিবীর সামনে, আর দ্বিতীয় সমস্যা গ্লোবাল ওয়ার্মিং বা জলবায়ু পরিবর্তন। আপনি যদি সংক্ষেপে একটু সূচনা বক্তব্য শুরু করেন।
প্রথমত আইসিস একটি রাজনৈতিক ধার্মিক চিন্তাধারার সভ্যতার একটা সংঘর্ষের অবস্থানে আছে, এটা সবাইকে বিচলিত করে, কারণ এর সঙ্গে মুহূর্তের মৃত্যু জড়িত, অনিশ্চয়তা জড়িত এবং এটা যে কোনো সময় যে কোনো জায়গায় একটা রূপ নিতে পারে, যেটা কিছু বিশৃঙ্খল ঠিক বলা ঠিক হবে না, কিছু বিশেষ ধরনের মানুষ, প্রধানত পুরুষ এবং অল্প বয়স্ক, যারা এই বর্তমান পৃথিবীর যে ন্যায্য বা অন্যায্য পদ্ধতিতে সরকার চলছে আন্তর্জাতিকভাবে যেটা গ্রহণ করা হচ্ছে সেখানে এটা একটা ব্যতিক্রম এবং কিছুটা ধ্বংসের রূপ দেখা যায়। অতএব এটা সরকারে যারা আছেন, জীবনে যারা জড়িত, ধরেন হঠাৎ করে এয়ারপোর্টে একটা বোম পড়লো, সেটা সবাইকে বিচলিত করে, সে যে কেউই হতে পারে। অর্থাৎ এই যে অনিশ্চয়তা, আমিও এর বিপদে পড়তে পারি। বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটেছে ধরনের, পৃথিবীর প্যারিসে ঘটেছে, লন্ডনে ঘটেছে, সমগ্র পৃথিবীতে, বেলজিয়ামে, অন্যান্য জায়গা, সমগ্র পৃথিবীতে, অর্থাৎ নাইজেরিয়াতে ঘটছে। তো এর একটা রূপ যেটা, সেটা সবাইকে বিচলিত করেছে এবং সবচেয়ে দুঃখজনক যে এরা যে রাজনীতি হচ্ছে সেই রাজনীতি এটাকে ধরতে পারছে না। কিন্তু এর অতীত সৃষ্টি যদি দেখেন, এটা কিন্তু পাশ্চাত্য যাদের কাছে ক্ষমতা ছিল তাদের তৈরি একটি অবস্থান এবং একটি কথা বলা হয় যে মধ্যপ্রাচ্যের কিছু সরকারি শক্তি এর পেছনে উৎসাহ যুগিয়েছে। এটার উৎস শুরু হয় কিন্তু আফগানিস্তানের আল কায়দা থেকে, সেখানে যে যুদ্ধটা রাশিয়ানরা এসে, তখন সোভিয়েতরা এসে আফগানিস্তানের উপর চড়াও হয়, তখন আফগান সেনারা, তারা যে মুক্তি চিন্তার মানুষ, অন্তত কারো কখনো পরাধীনতা স্বীকার করবে না, তারা তখন যুদ্ধ করে সেখান থেকে যে হতিয়ে আসে তার একটা অপভ্রংশ, একটা অঙ্গ আল কায়দা হয়ে যায়। সেখান থেকে পরে এটাকে ইসলামিক স্টেট বলা হয়।
মূলত 2011 সাল থেকে এদের উত্থান শুরু হয়েছিল।
অর্থাৎ এই যে অনিশ্চয়তা রূপ, এটা মানুষকে স্বভাবতই চিন্তিত করে তোলে, কারণ এটা ঠিক ধরতে পারছে না, সরকার ধরতে পারছে না, বিজ্ঞান গবেষণা যা কিন্তু জলবায়ু পরিবর্তনটা একটু অন্যরকম।
ডক্টর আতিক রহমান, আপনাকে একটুখানি ইন্টারাপ্ট করে, আমরা ইতিমধ্যে শাফকাত মনিরকে লাইনে পেয়েছি, আমি তার পরিচয়টা দিয়ে তারপরে আমি আপনার কাছে ফিরে আসি। শাফকাত মনির, আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনার পরিচয় ইতিমধ্যে আমি শ্রোতাদের সামনে দিয়েছি, আপনাকে এখন পেয়ে আমরা এখন ডক্টর আতিক রহমানের বিশ্লেষণ শুনছি, সূচনা বক্তব্য শুনছি। জি বলুন।
আমি প্রথমে তাহলে আইসিস নিয়ে একটু বললাম, এখন জলবায়ু পরিবর্তন নিয়ে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন অন্তত আমাদের মতো যারা বিজ্ঞানী, যারা ইন্টারগভর্নমেন্ট প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ অথবা পৃথিবীর মার্কিন জগতের নাসা, নোয়া, যত বিজ্ঞানী আছেন, যত স্বাস্থ্য বিজ্ঞানী আছেন, তারা সবাই মোটামুটি নির্ধারিত বা নিশ্চিন্ত যে এর বিজ্ঞান খুবই স্ট্রং, অর্থাৎ এটা বৈজ্ঞানিক তত্ত্ব আছে এবং এটা সুদূর প্রসারী। অর্থাৎ আমরা এখন 2100 সালের পর্যন্ত কি হবে সেটা নিয়ে একটা চিন্তাধারা রয়েছে এবং তার সমস্ত আলামত অলরেডি দেখতে পাচ্ছি, এরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি, পৃথিবীর অন্যান্য জায়গায়। এই মুহূর্তে পৃথিবীর বহু জায়গা উষ্ণতম বছর চলছে, উষ্ণতম দশক, অর্থাৎ 2017 থেকে 2007 পৃথিবীর উষ্ণতম দশক পৃথিবীর সব জায়গায়, এবং পৃথিবীর 37,000 নতুন রেকর্ড তৈরি হয়েছে শুধু উষ্ণতা নিয়ে গত কয়েক বছরে। অর্থাৎ এর বিজ্ঞানটা মধ্যে খুব বেশি খাদ নেই, যদিও 2-4 জন প্রশ্ন করে থাকেন এটা নিয়ে।
আচ্ছা,
এখন দ্বিতীয়ত কথা হচ্ছে যে এর সুদূর প্রসারী ভাব, এটা আমাদের সামগ্রিক যে বায়ুমণ্ডল অ্যাটমসফিয়ার, সামগ্রিক যে সমুদ্র পক্ষ যেটা আমরা হাইড্রোস্ফিয়ার বা ওশনোস্ফিয়ার বলি, সেই মেরিন সিস্টেম সবগুলোকে, এবং আমাদের জীবন পদ্ধতি, আমাদের খাদ্য নিরাপত্তা, আমাদের পানির নিরাপত্তা, স্বাস্থ্যের নিরাপত্তা, ভবিষ্যতের জীবিকা নিরাপত্তা, গরিব দেশ বড় লোক দেশ নির্বিশেষে, তবে গরিব দেশের ক্ষতিগ্রস্ততা বেশি হবে, এবং বিশেষ করে যে সমস্ত দেশ সমুদ্র পৃষ্ঠে বা যারা বদ্বীপ, যারা তাদের ডুবে যাবার সম্ভাবনা আছে সমুদ্রে, এবং কতগুলো অবধারিত ইম্প্যাক্ট বা অলরেডি আইডেন্টিফাইড হয়ে গেছে, যেমন সমুদ্র পৃষ্ঠ উচ্চতা, সি লেভেল রাইজ যেটাকে বলা হয়, সাইক্লোন যেটাকে টাইফুন এবং হারিকেন বলা হচ্ছে, সেগুলো পৃথিবীর সব জায়গায় বাড়ছে, এবং বন্যা বাড়ছে, বৃষ্টি স্নোফল প্রিসিপিটেশন যেটা সম্পূর্ণটা একটা অনিশ্চয়তা এবং এক্সেন্ট্রিসিটি, ইরাটিক বিহেভিয়ার যেটাকে বলা হচ্ছে, সেটা দেখা যাচ্ছে। যখন বৃষ্টি হওয়ার কথা না, প্রচুর বৃষ্টি হচ্ছে, যেটা বাংলাদেশে এপ্রিল মাসে হয়েছে হাওড় অঞ্চলে, এবং প্রচন্ড ভাবে এক রাতে 1024 মিলিমিটার বৃষ্টি হয়েছে চেরাপুঞ্জিতে, যেটার ফল বাংলাদেশে এসে আঘাত হেনেছে এবং বাংলাদেশে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বছরের শস্য বা বিশেষ করে ধান আর চাল বাংলাদেশকে কিনতে হচ্ছে, ভারতকে চেষ্টা করেছে, সেখান থেকে ভালো হয়নি, ভিয়েতনাম থেকে অতটা পাওয়া গেছে, এখন ক্যাম্বরি থেকে আনা হচ্ছে। অর্থাৎ একটা সমগ্র দেশের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে তছনছ করে দিচ্ছে এই মুহূর্তে।
আচ্ছা ডক্টর আতিক রহমান,
কথা হচ্ছে
আমাদের সঙ্গে
অঞ্চলগুলো গলতে যায় এই সামগ্রিক ভাবে, অর্থাৎ এটা নিশ্চিত সুদূর প্রসারী, প্রত্যেকটা মানুষ এফেক্টেড হবে, ক্ষতিগ্রস্ত হবে কিনা হবে ইত্যাদি, অর্থাৎ এটার ধরন। অতএব দুটোকে তুলনা করলে তীব্রতা, আচমক ভাব, এটা আইসিস বেশি, কিন্তু
ধন্যবাদ। আমরা আকবর হায়দার কিরণকে পেয়েছি নিউ ইয়র্ক থেকে, আপনারা জানেন সম্পাদক একটি অনলাইন পত্রিকার, এবং ভয়েস অফ আমেরিকার নিয়মিত তিনি আমাদের একজন শুভাকাঙ্ক্ষী। আকবর হায়দার কিরণ, হ্যালো।
চমৎকার বলেছেন দুটি বিষয়ে, মানে আইএস এবং জলবায়ু পরিবর্তন নিয়ে। আসলে এখন সারা পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুটি, আর ভয়েস অফ আমেরিকাকে আপনাদেরকে সবাই অত্যন্ত আন্তরিক ধন্যবাদ যে এত অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয় আপনারা নির্বাচন করেছেন আজকের আলোচনার জন্য।
এই বিষয় নির্বাচন করার একটি প্রেক্ষাপট হচ্ছে গতকাল পিউ রিসার্চ সেন্টারের একটি রিপোর্ট, যাতে বলা হয়েছে আইসিস এবং ক্লাইমেট চেঞ্জ হলো এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে মানে বৈশ্বিক সমস্যা, বড় দুটো সমস্যা এটি। এই জন্য
আসলে আইসিস, যেটা আলোচক একটু আগে বলেছেন যে এটা পশ্চিমা পশ্চিমেরই সৃষ্টি আর কি, সেই শুরু হয়েছিল সে আফগানিস্তান থেকে, তারপর এখনো বুমেরাং হয়ে আসে আর কি। একটা জিনিস সৃষ্টি করা হয় বিশেষ কোন মানে প্রেক্ষাপটে, তারপর দেখা যায় যে সেটা আবার বুমেরাং হয়ে আসে। এখন তাই হয়েছে, কিন্তু সত্যি বলতে মানে ইসলামের সাথে কিন্তু এটা কোনো সম্পর্ক নাই, কারণ ইসলাম ধর্মের মধ্যে আমি খুব কোন মানে গোড়া ইসলাম, আমি মানে মানব, আমার ইয়ে হচ্ছে মানব ধর্ম আর কি। যদিও আমি ধর্ম আমার মুসলমান হয়ে জন্ম হয়েছে, কিন্তু সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম। কাজে এই আমার জানা মতো ইসলাম ধর্মের মধ্যে এই ধরনের কোনো মানে হানাহানি হিংসাত্মক কোনো ব্যাপার কখনোই মানে ছিল না, তারও থাকবেও না। আর যেটা হচ্ছে জলবায়ুর পরিবর্তনের ব্যাপারটা, আমরা যে দেশে থাকি, যে দেশের নাগরিক এখন মার্কিন যুক্তরাষ্ট্র, পৃথিবী একদিকে আর আমাদের দেশের রাষ্ট্রপতি আরেকদিকে, এটা মানে মাঝে মাঝে খুব লজ্জা পেতে হয় বা নিজের কাছে খুব খারাপ লাগে যে মানে এত বড় দেশে থাকি, সারা পৃথিবীর বিপরীতে আমরা কথা বলছি বা আমাদের প্রেসিডেন্ট কথা বলছে আর কি। তো হয়তো বা মানে আমাদের প্রেসিডেন্টের ইয়ে হবে, মানে ডোনাল্ড ট্রাম্পের হয়তো বা বোধোদয় হবে এক সময়, তিনি বুঝতে পারবেন যে কাজটা খুব খারাপ করছেন তিনি এর বিরোধিতা করে। আমি সেদিন একটা প্রোগ্রাম দেখছিলাম সিএনএন থেকে, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ওনার, উনি এখন এটা নিয়েই খুব প্রচন্ড, হ্যাঁ উনি চমৎকার ভাবে জিনিসটা এক্সপ্লেন করছিলেন, বিভিন্ন প্রজেকশন দেখাচ্ছিলেন ভিডিও। তো আশা করছি আমাদের পরবর্তী বক্তা যিনি, তিনি এই বিষয়ে আলোকপাত করবেন এবং আজকের আলোচনার মাধ্যমে আমরা এই দুটি জটিল বিষয়ে আমাদেরকে আরো বেশি সমৃদ্ধ করতে পারবো, অনেক কিছু জানতে পারবো। অনেক
ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আমি শাফকাত মনির আপনার কাছে আসার আগে অধ্যাপক আবিয়ার রহমানের কাছে ছোট করে একটু জানতে চাইবো, যেহেতু ডক্টর আতিক রহমান একটি বিষয় অবতারণা করেছেন যে শস্যের, আমাদের সঙ্গে বঙ্গবন্ধু এগ্রিকালচারাল ইউনিভার্সিটির অধ্যাপক আছেন ডক্টর আবিয়ার রহমান, আপনি জানেন MIT থেকে গতকাল আরেকটি রিপোর্ট বেরিয়েছে যেখানে বলা হয়েছে যে 2100 সালের, যেটি ডক্টর আতিক রহমানও উল্লেখ করেছেন, 2100 সালের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি জলবায়ু পরিবর্তনের প্রভাবে 2100 সালে। এখন যে দক্ষিণ এশিয়ান অঞ্চলে মোটামুটি 2%-এর মতো পপুলেশন এক্সট্রিমলি এক্সপোজড হয় ক্লাইমেট চেঞ্জের কারণে, 2100 সাল নাগাদ এটা 70%-এ চলে যাবে, যেটি মানুষের বসবাসের অযোগ্য অবস্থায় রূপান্তরিত হবে। এবং সবচেয়ে বড় যেটি হবে সেটি হলো গঙ্গা এবং ইন্দাস নদীর প্রবাহের, পানি প্রবাহের মারাত্মক ক্ষতির কারণে ফসলের ক্ষতি হবে। আপনি কি একটু আলোকপাত করবেন?
জি জি, ধন্যবাদ। আসলে আমরা যদি দেখি যে প্রায় গত 1 দশক ধরে বাংলাদেশের কৃষি কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে এবং উন্নয়ন হয়েছে অ্যাকচুয়ালি, এবং কৃষির ফলনও বেড়েছে কিন্তু কয়েক গুণ। কিন্তু কৃষির এই যে উন্নয়ন, এটি কিন্তু অনেকগুলো নিয়ামক দ্বারা নিয়ন্ত্রিত। যেমন আমরা যদি কৃষির টেকসের কথা বলি, তাহলে দুটো দিক রয়েছে এর। একটি হচ্ছে প্রযুক্তিগত উন্নয়ন, যেটিকে আমরা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বলি। যেমন ধরেন আপনারা আমাদের নতুন নতুন জাত, ইরিগেশন সিস্টেম, এগুলোর কারণে। আরেকটি দিক রয়েছে যেটি হচ্ছে নন টেকনোলজিক্যাল সাইড, যেটা আমরা বলি। যেমন তার আবহাওয়ার যে বিভিন্ন নিয়ামক, যেমন তাপমাত্রা, বৃষ্টিপাত ইত্যাদি। তো বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার, আপনি যথাযথভাবে বলেছেন যে এমআইটি যে রিপোর্টটি 2100 শতকের যে একটা ব্যাপক, এটি কিন্তু সত্যি যে এটি বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়া তথা বিশ্বের কৃষির জন্য কিন্তু একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে এই জলবায়ু পরিবর্তন। এবং এই যেটি আমি বলছিলাম যে দুটো দিক আছে, একটি হচ্ছে টেকনোলজিক্যাল এবং নন টেকনোলজিক্যাল। তো আমরা যদি বাংলাদেশের দিকে একটু আলোকপাত করি, তাহলে দেখব যে মোট যে বৃষ্টিপাত, সেটি কিন্তু বার্ষিক যে বৃষ্টিপাত সেটি কিন্তু কমেনি, ক্ষেত্র বিশেষে কিন্তু এটা বেড়েছে। কিন্তু মূল সমস্যাটি যেটি, সেটি হচ্ছে যে আপনার ডিস্ট্রিবিউশন, আমরা বলি রেইনফল। কারণ কৃষি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া যে কৃষি, সেটি কিন্তু টোটালি ন্যাচার ডিপেন্ডেন্ট। এই ন্যাচার ডিপেন্ডেন্টের কারণে যেহেতু বৃষ্টিপাতের ডিস্ট্রিবিউশনটা সমনা, যার ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় কৃষির কিন্তু আমরা যে কাঙ্ক্ষিত ফলন পাই সেটি পাই না এবং অনেক ক্ষেত্রে ফলন হারিয়ে ফেলি, যার ফলে যে টেকসই যে উন্নয়ন সেটিতে কিন্তু একটু বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এখন এই জলবায়ু পরিবর্তন। আরেকটি দিক রয়েছে যেমন তাপমাত্রা, আমরা বলি ডায়ানাল টেম্পারেচার রেঞ্জ, এই ডিটিআর যেটি, এটি কিন্তু দিন এবং রাতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার যে ব্যবধান এটিও কিন্তু দিন দিন কমে যাচ্ছে। কারণ আমরা জানি সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই কিন্তু বাড়ছে, কিন্তু এই বাড়ার পরিমাণটা আমাদের অ্যানালাইসিসে দেখা গেছে যে সর্বনিম্ন তাপমাত্রার যে বৃদ্ধি সেটি কিন্তু আরো বেশি, যার ফলে যে ডিটিআর কমে যাওয়ার ফলে ফসলের কিন্তু ব্যাপক পরিবর্তন আসছে, ফলন কাঙ্ক্ষিত মতো পাওয়া যাচ্ছে না। আর একটা হচ্ছে আমরা যদি দেখি যে কোন কোন ক্ষেত্রে আসলে ক্লাইমেট চেঞ্জ এগ্রিকালচারকে এফেক্ট করে এবং কিভাবে, কয়েকটি ক্ষেত্র আছে যেমন তাপমাত্রা ডেইলি যে ড্রাউট স্পেল সেটি কিন্তু ব্যাপকভাবে পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে, অনেক ক্ষেত্রে খরা বৃদ্ধি পেয়েছে, তারপর হচ্ছে বৃষ্টিপাত যে পরিমাণ হওয়ার কথা সেটাই হচ্ছে না, যেভাবে হওয়ার কথা সেটি হচ্ছে না, এবং অনেক ক্ষেত্রে এক্সট্রিম যে ওয়েদার ইভেন্ট আমরা বলি সেটা হঠাৎ করে কোনো একটি ইভেন্ট এসে হয়তো ফসলের ব্যাপক হানি হচ্ছে। এবং শুধু এটি কিন্তু ফসল না, কৃষির অন্যান্য সব সেক্টর যেমন আপনার লাইভ স্টক, ফিশারিজ, ফরেস্ট্রি সব ক্ষেত্রকেই কিন্তু এফেক্ট করছে, এবং আলটিমেটলি এটি গিয়ে কিন্তু আমাদের ফুড সিকিউরিটিকে, ফুড সিকিউরিটি এবং নিউট্রিশন যেটা সেটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে। যেমন ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে আপনার অ্যাগ্রো ইকোসিস্টেম আমাদের যেটা আছে সেটা ডিগ্রেডেড হয়ে যাচ্ছে, এগ্রিকালচার প্রোডাকশন এবং পোস্ট হারভেস্ট আমরা জানেন আমাদের অনেক ক্ষেত্রে এটি বাধাগ্রস্ত হচ্ছে, এগ্রিকালচার লাইভলিহুড এবং আদার লাইভলিহুড যেটা আছে সব কিছু মিলিয়ে কিন্তু ফুডের যে অ্যাভেলেবিলিটি, তার অ্যাক্সেস, ইউটিলাইজেশন
মানে ব্যাপক প্রভাব পড়ছে,
সবকিছুই কিন্তু হুমকির সম্মুখীন হয়ে গেছে।
ধন্যবাদ ডক্টর আবির রহমান, আবিয়ার রহমান আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এখন আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আমাদের সঙ্গে একজন শ্রোতা যোগ দিয়েছেন নিউ ইয়র্ক থেকে, তার বক্তব্য নিয়ে আমি শাফকাত মনির কাছে আসব।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন স্টুডিও থেকে।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আজকের আলাপন, আইসিস এবং জলবায়ু পরিবর্তন কোনটি বিশ্বের বড় সমস্যা, এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। আমাদের সঙ্গে ডক্টর আতিক রহমান আছেন, পরিবেশ বিজ্ঞানী, আছেন শাফকাত মনির, নিরাপত্তা বিশ্লেষক, এবং ডক্টর আবিয়ার রহমান যোগ দিয়েছিলেন, একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। শাফকাত মনির, আপনাকে আমরা আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি প্রথমেই। এতক্ষণ আপনি শুনেছেন, বিশেষ করে জলবায়ু বিষয় নিয়ে আলোচনা চলছিল, ডক্টর আতিক রহমান চমৎকার একটি ইন্ট্রোডাক্টরি বক্তব্য দিয়েছেন আইসিস এর উৎপত্তি নিয়ে। এখন এই পিউ রিসার্চ সেন্টারের, আমি নিশ্চিত আপনি এই রিপোর্টটি পড়েছেন, যেখানে বলা হয়েছে যে আইসিস ইজ নেমড অ্যাজ দ্য টপ থ্রেট ইন টোটাল অফ 18 কান্ট্রিজ আউট অফ 38, 38টি দেশের যে উপর যে জরিপ করা হয়েছে, এবং তার ভিতর ইউরোপে সবচেয়ে বেশি ওরা মত দিয়েছে আইসিস এক নম্বর সমস্যা। কেন
আইসিসের সমস্যাটি কিন্তু অত্যন্ত ব্যাপক, এবং যে বিষয়টি সবচেয়ে আগে এখানে উল্লেখযোগ্য তা হল যে এই প্রথম অনেক বছর পরে এই প্রথম একটি জঙ্গি গোষ্ঠী বা একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন তারা একটি ভূখণ্ডকে তাদের অধীনে রেখে তারা রাষ্ট্র হিসাবে আবির্ভাব করার চেষ্টা চালিয়েছে। এটা কিন্তু আমরা যদি এটাকে আন্তর্জাতিক সন্ত্রাসের ইতিহাসের দিকে তাকাই সেদিক থেকে বিচার করলে এটা কিন্তু এক ধরনের একটা গেম চেঞ্জার, এবং আমরা বলে থাকি তথাকথিত ইসলামিক স্টেট বা সো কলড ইসলামিক স্টেট আইসিস তারা চেষ্টা করেছে যে একটা রাষ্ট্ররূপে নিজেদেরকে প্রেজেন্ট করা, এবং তার পাশাপাশি তাদের যে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের কর্মকাণ্ড বিস্তার করা, তাদের যে উচ্চাভিলাষ, যেমন আমরা অতি সম্প্রতি দেখেছি ফিলিপাইনের, দক্ষিণ ফিলিপাইনের মারাউইতে তাদের যে কর্মকাণ্ড, দক্ষিণ পূর্ব এশিয়া এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, আফ্রিকাতে, ইউরোপের বিভিন্ন জায়গাতে তাদের যে উচ্চাভিলাষ, তাদের কর্মকাণ্ডের ব্যাপ্তি তৈরি করার, সেটা কিন্তু অনেক উদ্বেগের কারণ হিসেবে দাঁড়িয়েছে।
শাফকাত মনির, আপনার এই বাক্যটি শেষ হওয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম। একজন শ্রোতা লাইনে আছেন অনেকক্ষণ ধরে, আবিদ রহমান, তার একটি মন্তব্য বা প্রশ্ন নিয়ে আসি, তারপরে ফিরে আসছি। জি হ্যালো।
জি শুনতে পাচ্ছি।
জি আবিদুর রহিম, আপনি যোগ দিয়েছেন নিউ ইয়র্ক থেকে। তো আপনি জানেন আজকে আমরা আলোচনা করছি আইসিস এবং ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে রিপোর্টটি বেরিয়েছে পিউ রিসার্চ সেন্টারের, সেই বিষয়ে আপনি কি কিছু বলবেন?
এটা নিয়ে তো আসলে বিশেষজ্ঞরা অনেক কথাই বলছেন, আপনাদের আলোচনায় যারা বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন তারা বলছেন। আমি একজন সাধারণ মানুষ হিসেবে যে বিষয়টা খুব সংক্ষেপে তিনটি বিষয় আমি উল্লেখ করতে চাই। প্রথম জিনিস হচ্ছে যে বিশ্বব্যাপী যে সন্ত্রাসবাদ, যে সন্ত্রাসের সেটিকে অস্বীকার করার উপায় এবং সেখানে অবশ্যই ধর্মীয় সন্ত্রাসবাদ বলে যেটি সেটি অবশ্যই আছে, কিন্তু শুধুমাত্র কি শুধু ধর্মীয় সন্ত্রাসবাদের মধ্যেই কিন্তু সন্ত্রাসবাদ সীমাবদ্ধ নয়। এই বিষয়টি যারা সন্ত্রাস নির্মূলের জন্য কথা বলেন কিংবা চেষ্টা করেন তাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে, তাহলে কারণ অন্য অনেক তত্ত্ব মতবাদ, রাজনৈতিক দর্শন অনেক কারণে অনেক ধরনের সন্ত্রাসবাদও কিন্তু তৈরি হয়। তো এই বিষয়টি ধর্মীয় সন্ত্রাসবাদ তো অবশ্যই আছে, সেই সবগুলোকেই সামনে রেখেই সন্ত্রাসবাদ নিরসনের চিন্তা করলে এটি ভবিষ্যতে অনেক টেকসই হবে, দীর্ঘমেয়াদী হবে এবং নতুন আর একটি সমস্যা বা নতুন কোন সন্ত্রাস তৈরি সৃষ্টি না হওয়ার ক্ষেত্রে মানে ভূমিকা রাখবে। আর দ্বিতীয় যে আরেকটি বিষয় আমি বলতে চাই সেটি হচ্ছে যে সন্ত্রাসবাদ সেটি ধর্মীয় সন্ত্রাসবাদ কিংবা জঙ্গি গোষ্ঠী যে কোনো মতবাদের জঙ্গি গোষ্ঠী হোক না কেন, তারা তাদেরকে যদি মোকাবেলা করতে শুধুমাত্র সামরিক বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা রাষ্ট্রীয় দমনের বাহিনীর দমনের মাধ্যমে কিন্তু শুধুমাত্র দমন করা সম্ভব হবে না, এটির জন্য সাধারণ মানুষের অংশগ্রহণ লাগবে,
মানে সচেতনতা বাড়াতে হবে,
সচেতনতা বাড়াতে হবে, সেভাবে একটা মতামত দিয়ে কিংবা তাদের সম্পর্কে ইনফরমেশন দিয়েও অনেকভাবে সাধারণ মানুষ এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষ ভূমিকা রাখতে হলে কিন্তু সাধারণ মানুষের আগে বিশ্বাস করাতে হবে যে এই সন্ত্রাসবাদ তাদের জন্য আসলে কতটা ক্ষতিকর, কিভাবে সাধারণ মানুষের জীবন যাপনে এবং উন্নয়নে ক্ষতিকর প্রভাব ফেলছে। কিন্তু সেই ক্ষেত্রে যদি একটি সূক্ষ্ম একটি বিষয় চলে আসে যে বর্তমানে চলমান সন্ত্রাসবাদ নিয়ে কিন্তু এই সন্ত্রাসবাদের পেছনে মদতদাতা হিসেবে কিংবা সন্ত্রাসবাদকে ভিন্নভাবে একদিকে হয়তো মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আবার অন্যদিকে সন্ত্রাসবাদকে লালন করা, সে কি মানে সরাসরি লালন নয় কিন্তু সন্ত্রাসবাদ উপকৃত হয়ে এই ধরনের অনেক কর্মকাণ্ডের ব্যাপারে অনেক কথা কিন্তু অনেক সময় আমরা সাধারণ মানুষ শুনি, সেটা মিডিয়ার মাধ্যমে হোক কিংবা বিভিন্ন রকম আলোচনার মাধ্যমে হোক। তো এই প্রশ্নগুলো যখন আসে যে সন্ত্রাসবাদ নির্মূলে আসলে যারা নির্মূল করতে চান তারা কতটা আন্তরিক কিংবা তাদের আবার কারো পেছনে একটা যোগাযোগের সূত্রতা আছে কিনা, সেই বিষয়গুলো যে প্রশ্নগুলো আসে সেটা কতটা যৌক্তিক কতটা বাস্তব সেটা অবশ্যই বিবেচনার। কিন্তু
আচ্ছা আমরা দেখি আমরা এই সন্ত্রাসবাদ বিষয়ে
উত্তর উত্তর দিতে হবে, কিন্তু তাহলে আপনার সন্ত্রাসবাদে মানুষের নির্মূলে মানুষের অংশগ্রহণটা অনেক বেশি আন্তরিক হবে।
আবিদুর রহমান অসংখ্য ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। শাফকাত মনির, আপনি শুনেছেন আবিদুর রহমানের বক্তব্য। জি
জি, শ্রোতা খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং অনেকগুলো প্রসঙ্গের অবতারণা তিনি করেছেন। আমি শুধু বলতে চাই এটুকু যে সচেতনতার বিষয়টি যেটা উঠে এসেছে, সন্ত্রাস ও জঙ্গিবাদকে মোকাবেলা করতে গেলে বিশেষ করে সেটা ধর্মীয় জঙ্গিবাদী হোক বা অন্য জঙ্গিবাদের অন্য যে স্বরূপই হোক, এটাকে সম্পূর্ণভাবে মোকাবেলা করতে গেলে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কিন্তু কোন রকম বিকল্প নেই। বিভিন্ন আমরা যারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের দমনের বিষয়ে গবেষণায় নিযুক্ত আছি, আমাদের গবেষণায় আমাদের সমীক্ষায় সার্ভেতে আমাদের বিশ্লেষণে সবসময় একটা ব্যাপারই উঠে আসে, তা হলো সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ বা সোশ্যাল রেজিলিয়েন্স তৈরি করতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে আমরা এটা তৈরি করতে সক্ষম না হচ্ছি এই সমস্যাটি কিন্তু আমরা সমাধান করতে পারবো না। তো আরেকটি বিষয়ের প্রসঙ্গে অবতারণা করেছেন যে শুধুমাত্র ধর্মভিত্তিক জঙ্গিবাদ বা সন্ত্রাস নয়, সন্ত্রাস ও জঙ্গিবাদের সবগুলো স্বরূপ বা সবগুলো ম্যানিফেস্টেশনকে আমাদের আমলে নিতে হবে, এ বিষয়ে আমি সম্পূর্ণ একমত।
জি আচ্ছা, আরেকটি বিষয় কিন্তু উনি উল্লেখ করেছেন যে যারা সন্ত্রাস দমন করার কথা বলছেন তারা বলছেন কিন্তু তলে তলে করছেন না, এই আপনাদের গবেষণা এরকম কিছু
দেখুন এই কথাটি প্রায়শই উঠে আসে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের কথা আসে সেখানে কতটুকু সদিচ্ছা আছে বা সন্ত্রাস ও জঙ্গিবাদের যে মূল সমস্যাগুলো সেগুলোকে আমরা খুঁজে বের করার জন্য যথেষ্ট কাজ কিনা, এই বিষয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠে আসে এবং আমার মনে হয় যে সবাইকে এই ব্যাপারে সচেষ্ট হতে হবে যাতে আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদের মোকাবেলাটা সুপারফিশিয়ালি না বাট একদম জড়ে গিয়ে যে উৎসগুলো আছে, যে রুট প্রসেস গুলো আছে, সবগুলোকে যাতে আমরা অ্যাড্রেস করতে পারি।
জি ধন্যবাদ ডক্টর আতিক রহমানের কাছে আমি আসছি।
আমি একটু বলতে চাচ্ছিলাম আমি এটা নিয়ে একটু বলে যে এই সন্ত্রাসবাদের যে ব্যাপকতা সেটা অনেক তীব্র হতে পারে, কিন্তু এখন যদি দেখেন যে কত লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কিভাবে হচ্ছে, এটা প্রচন্ড ভাবে তীব্র হতে পারে, এটা হেডলাইন গ্র্যাবিং অবশ্যই, এটা এক একটা যে দেশকে আক্রমণ করে সে দেশ ধ্বংস হয়ে যেতে পারে। আমরা সেটা ইরাকের উত্তরাঞ্চলে দেখেছি, এবং যে কথা ডক্টর মুনির বললেন, শওকত মুনির বললেন যে এটা একটা স্ট্রাকচারাল পদ্ধতি, যারা রাষ্ট্র প্রথম একদম রাষ্ট্র ডিক্লেয়ার করতে চেষ্টা করেছে সেটা হয়তো ভেঙে যাবে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সমগ্র পৃথিবীতে তারুণ্যের মধ্যে একটা চাঞ্চল্য আছে, যে চাঞ্চল্যটা অর্থ খুঁজে বেড়াচ্ছে জীবনের, সেই চাঞ্চল্যটার অর্থ খোঁজাটাই এখানে একটা যেন রোমান্টিক একটা যোগানি দিচ্ছে, সেই ধরনের কিছু কিছু অভিজ্ঞতা বা এখানে ওখানে দেখা যাচ্ছে। একটা জিনিস শুধু আমি কানেক্ট করতে চাই, আপনারা জানেন বোধহয় যে সিরিয়ায় যে প্রথম ধাক্কাটা আসলো ডিস্টেবিলাইজেশন, তারপর থেকে যে এই সিরিয়া এবং ইরাকের মাঝখানে এরা আইসিস সো কলড ইসলামিক স্টেট তৈরি করতে চেষ্টা করেছিল, এটার পেছনে বিশেষ করে সিরিয়ার একটা ক্লাইমেটিক এক্সট্রিম ইভেন্ট ছিল, যেটা হচ্ছে যে এমন ড্রাউট প্রোন এলাকা ছিল যেখানে ডিস্টেবিলাইজেশন ইকোলজিক্যাল এবং খাদ্য নিরাপত্তা ডিস্টেবিলাইজেশন চলছিল, সেটা যে কতগুলো মানুষকে মানে তাড়িত করে তুলেছিল, অস্থির করে তুলেছিল, এগুলো টোটালি ডিসকানেক্টেড না। কিন্তু এই যে আইসিস এর যে রূপ, সেই রূপটা ভয়ঙ্কর, তীব্রতর এবং হেডলাইন গ্র্যাবিং। তবে সমগ্র পৃথিবীর সমস্ত সরকার যদি সত্যিকারের চেষ্টা করে, কারণ আমার ধারণা যে অনেক সরকার এগুলোকে ইন্ধন দিয়ে বেড়াচ্ছে, যদি সত্যিকারের চেষ্টা করে তাহলে এটা আনা যাবে, 10 বছর লাগতে পারে, 7 বছর লাগতে পারে। কিন্তু জলবায়ু পরিবর্তন সমস্ত সরকার একসাথে হলেও, তথাকথিত মার্কিন সরকারের রাষ্ট্রপ্রধান একটা খুবই জঘন্য একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তাতে পৃথিবীর খুব বেশি ক্ষতি উনি করতে পারছেন না। উনি যে বেরিয়েছে জলবায়ু পরিবর্তন আলোচনাটাকে আরো সুন্দরতর এবং তীব্রতর করার সুযোগ দিয়েছেন, এর আগে মার্কিন জগৎ যেটা করতো সেটা হচ্ছে সিস্টেমের ভিতরে থেকে সিস্টেমটাকে ধ্বংস করতে চেষ্টা করতো, ক্ষতি করতে চেষ্টা করতো নিজেদের স্বার্থের জন্য, যেভাবে কিয়োটো প্রোটোকলটায় ধ্বংস করেছে। এখন যে প্যারিস এগ্রিমেন্ট এসছে তার থেকে বেরিয়ে যাওয়াটা খুবই মঙ্গলজনক হয়েছে প্যারিস এগ্রিমেন্টের জন্য, কারণ ভেতরে থেকে থেকে ক্ষতিগ্রস্ত করা একটা পয়জনিং এর মতো খুবই খারাপ হতো। কিন্তু উনি জানেন না, বোঝেন না যে এটা কতখানি ক্ষতিগ্রস্ত হবে, এবং বলা হয় যে মার্কিন জগতের বহু স্টেট, বহু গভর্নর্স, বহু চার্চেস, বহু বিশ্ববিদ্যালয় এবং সবচেয়ে বড় কথা প্রাইভেট সেক্টর, তারা সবাই এটাকে সাপোর্ট দিয়ে বলছে বা বেশিরভাগই বলছে যে জলবায়ু পরিবর্তনের জন্য মার্কিন জগতে একটা কিছু করতে হবে, সমগ্র পৃথিবীতে তাই। কিন্তু এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই যে আজ থেকে 2100 সাল পর্যন্ত আমরা যে চিন্তা করছি, আমরা একটা কথা বলে আমি শেষ করবো, যে আমরা বলি এটাকে এঞ্জেল সিনারিও, পৃথিবী সবাই যদি কালকে ফেরেশতা হয়ে যায় এবং জ্বালানি ব্যবহার করা বন্ধ করে দেয়, খাওয়া নেওয়া বন্ধ করে দেয়, শ্বাস নেওয়া বন্ধ করে দেয়, তবুও 2100 সালে কিন্তু আমার সি লেভেল রাইজ থেমে যাবে না, এটা চলবে বেশ কয়েক শতাব্দী, যদিও সহস্র বছর না হলেও। অর্থাৎ এই যে পদ্ধতিতে এটা বিরাট সুদূর প্রসারী। আরেকটা কথা ধরেন, এই মুহূর্তে যদি আপনি দেখেন পৃথিবীর কত লোক জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে দরিদ্ররা, দক্ষিণ এশিয়ায় এবং আফ্রিকার দরিদ্ররা এই মুহূর্তে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে ইন হান্ড্রেডস অফ মিলিয়ন্স, নট টেন্স অফ মিলিয়ন্স, হান্ড্রেডস অফ মিলিয়ন। তাদের খাদ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের পানি পাওয়ার ক্ষতিগ্রস্ততা বেড়ে যাচ্ছে, অনিশ্চয়তা বেড়ে যাচ্ছে, অর্থাৎ এটা অনেক সুদূর প্রসারী।
না, জনসংখ্যার বিচারে যদি আপনি বলেন, এই যে MIT-র যে রিপোর্টটি তাতে কিন্তু একদম স্পষ্ট করে ওরা বলেছে যে ক্লাইমেট চেঞ্জ কুড মেক মাচ অফ সাউথ এশিয়া হোম টু এ ফিফথ অব দ্য ওয়ার্ল্ডস পপুলেশন, মানে
হ্যাঁ
এখানে হিউম্যান সার্ভাইভালটাই ডিফিকাল্ট হয়ে যাবে, এরকম কথা বলা হচ্ছে। যাই হোক, আমি আশা করি যে এটার বিরুদ্ধে সচেতনতা বাড়বে মানুষের। আচ্ছা, পিউ রিসার্চ সেন্টার, আমি ডক্টর আবিয়ার রহমান, আপনি আছেন আমাদের সঙ্গে? আচ্ছা, আর কিছুক্ষণ যদি, আপনি বলেছিলেন আপনার মানে একটু তাড়াহুড়া থাকতে পারে। আর একটি প্রসঙ্গ হলো এই পিউ রিসার্চ যেটি করা হয়েছে, আটটি প্রসঙ্গ টানা হয়েছিল, ইসলামিক স্টেট 1 নম্বর, ক্লাইমেট চেঞ্জ 2 নম্বর, সাইবার অ্যাটাকের বিষয় 3 নম্বরে এসেছে, যে বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে সবাই বলেছে যে রাশিয়া হ্যাক করছে আমাদেরকে, সাইবার অ্যাটাক বেশি করছে। তা 4 নম্বরে ছিল গ্লোবাল ইকোনমি, অনেকে বলেছে যে গ্লোবাল ইকোনমির অবস্থা ভালো যাচ্ছে না এখন। 5 নম্বরে ছিল যে সিরিয়ার মতো যে দেশগুলো থেকে রিফিউজি বেরিয়ে যাচ্ছে, এই সমস্যা। তো এই 5টি নিয়ে আলোচনা করি। তো এই মানুষের মতামতের ভিত্তিতে দেখা গেছে আইসিস 1 নম্বর, ক্লাইমেট চেঞ্জ 2 নম্বর, সাইবার অ্যাটাক 3 নম্বর, গ্লোবাল ইকোনমি 4 নম্বর, এবং রিফিউজি সমস্যা 5 নম্বর। আমি এই রিফিউজি সমস্যার কাছে আসছি, ডক্টর আবিয়ার রহমান আপনার কাছে আসছি আমি। সাইবার অ্যাটাকের কথা আমি জানি, আপনি জাপানে লেখাপড়া করেছেন। সাইবার অ্যাটাকের কথা টার্গেট করা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বেশি সাইবার অ্যাটাকের ভয় পাচ্ছে জাপান, এটার কারণ কি হতে পারে?
ধন্যবাদ। যদি আপনি খুব বড় দাগে দেখেন তাহলে আপনি দেখবেন যে জাপান এমন একটি দেশ যারা প্রযুক্তির শুরু থেকে প্রযুক্তির উৎকর্ষতা যেমন তারা ঘটিয়েছে, এবং এই প্রযুক্তি উৎকর্ষতার মাধ্যমে কিন্তু তাদের যে ডেভেলপমেন্টটা সেটাকে কিন্তু এ পর্যন্ত নিয়ে এসেছে। এবং সবকিছু আপনি যদি দেখেন যে তাদের অটোমেশন সব জায়গায় প্রতিটা সেক্টরে তারা কিন্তু আইটির ব্যবহার করে। এবং আপনি যদি দেখেন যে তাদের ব্যবসা বাণিজ্য আজকে এমনকি সিঙ্গাপুরের আইটি সেক্টর, ইন্ডিয়ান যে আইটি সেক্টর সেখান থেকে ভালো ভালো লোক নিয়ে এসে কিংবা ওইসব দেশে গিয়ে কিন্তু তারা এই আইটির বিজনেস এর মাধ্যমে তাদের দেশের যে উন্নয়ন সেটিকে কিন্তু চালিয়ে যাচ্ছে।
মানে জাপানের অটোমেশনটাই হলো মূল টার্গেট।
স্বভাবতই তারা উদ্বিগ্ন হয়ে পড়বে এবং তারা মনে করবে যে তাদের এই যে ডেভেলপমেন্ট বা তাদের যে ব্যবসা বাণিজ্য সবকিছু যদি কোনো না কোনো ভাবে বাধাগ্রস্ত হয়, কারণ জাপান এমন একটি দেশ আপনারা জানেন যে তাদের নিজস্ব সম্পদের থেকে বাইরের সম্পদের উপরেই তারা কিন্তু বেশি নির্ভরশীল। এই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় জাপান খুব ভয়ানক অবস্থায় আছে এবং সেজন্য হয়তো তারা খুব বেশি উদ্বিগ্ন।
ধন্যবাদ আপনাকে। সাফকাত মনি আপনার কাছে আসছি। শরণার্থী সমস্যা এই বিশেষ করে সৃষ্টি হয়েছে আইসিস এর উত্থানের পর থেকে বেশি, তো এই শরণার্থী সমস্যা গ্লোবাল সিকিউরিটির জন্য কতটা মানে বিপজ্জনক, মানে শরণার্থীদের মাধ্যমে আইসিস ছড়াচ্ছে কিনা, আমি সেই প্রশ্ন করতে চাচ্ছি।
দেখুন, ধন্যবাদ। দেখুন, প্রথমে যে বিষয়টা আমি বলতে চাই যে ডক্টর আফিক রহমান উনি অত্যন্ত প্রথিতযশা একজন ব্যক্তি এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষণায় তার অবদান অনস্বীকার্য, এবং আমি খুবই আনন্দিত যে আমি ওনার সাথে একই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারছি। উনি কিন্তু খুব সুন্দর করে উনি বিশ্লেষণ করে বলেছেন যে জলবায়ু পরিবর্তন কিভাবে
রিলেট করেছেন আইসিসের সঙ্গে, জঙ্গিবাদের সঙ্গে
এক্সিস্টেনশিয়াল থ্রেট, এবং জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেটিক ইনসিডেন্টের কারণে যে জঙ্গিবাদের যে বিস্তৃতি, উনি সিরিয়ার উদাহরণ টেনেছেন, এবং আমরা আমাদের আমার যে প্রতিষ্ঠান, আমি যে প্রতিষ্ঠানে কর্মরত, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস এন্ড সিকিউরিটি স্টাডিজ, আমরা জলবায়ু পরিবর্তনের নিরাপত্তাগত বিস্তৃতি বিষয়ে, আমরা সিকিউরিটি ইমপ্লিকেশন অফ ক্লাইমেট চেঞ্জ যেটাকে বলি, সে বিষয়ে আমরা গবেষণা করি। এবং জলবায়ু পরিবর্তনের কারণে যে বড় একটি ডিসপ্লেসড পপুলেশন বা একটি শরণার্থী জনগোষ্ঠী তৈরি হচ্ছে তা কিন্তু নিঃসন্দেহে উদ্বেগের বিষয়। আমরা বিভিন্ন সমীক্ষায় দেখেছি যে বাংলাদেশেও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়া অন্যান্য দেশেও একটি বিপুল সংখ্যক জনগোষ্ঠী হয়তো তাদের
ক্লাইমেট রিফিউজি যারা হবেন আর কি। আচ্ছা সাফকাত মনে, আপনাকে আবারও আমি থামাচ্ছি, আর একজন শ্রোতা আছেন, আমাদের হাতে মাত্র 5 মিনিট সময় আছে, ও ওনার একটু মন্তব্য শুনে আসি। হ্যালো,
হ্যাঁ শুনতে পাচ্ছি।
জি বলুন
সঞ্জয়। আমার মন্তব্য হচ্ছে আইএস এটা একটা সাময়িক যারা পৃথিবীতে অশান্তির সৃষ্টি করছে, এটা দমন করা যাবে আজও কালও পরশু একদিন একদিন। জলবায়ুর যে ব্যাপারটা এটা তো একদম মানে পৃথিবী শেষ হয়ে যাবে এইরকম, এখন যদি এটাকেই হচ্ছে মানে প্রাধান্য বেশি দেওয়া উচিত, আর জলবায়ু মোকাবেলার জন্য সবাইকে একযোগে কাজ করা উচিত। এই যে আপনার আমেরিকার যে রাষ্ট্রপ্রধান মানে চলে গেল, এটা খারাপ লাগে। মানে তিনি যদি বুঝতেন যে জলবায়ুর ব্যাপারটা কত একটা বড় ব্যাপার, এবং এর প্রভাব হচ্ছে গরিব যে দেশগুলো এরা মানে কতটা ক্ষতিগ্রস্ত, তারা তো আর মানে বুঝতে পারবে না যে তাদের তো অনেক পয়সা আছে।
আচ্ছা, এই বিষয়টি কথা বলছিলেন ডক্টর আতিক রহমান যে এটা আসলে ব্যাপক সমস্যা। আইসিস হয়তো সাময়িকভাবে আইসিস কন্ট্রোল করা সম্ভব, কিন্তু জলবায়ু কন্ট্রোল করা একটু বেশি কঠিন। যাই হোক, আপনাকে ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। শাফকাত মনির, আপনি বলুন।
দেখো, শরণার্থীর যে সংখ্যা বেড়ে যাচ্ছে এবং এই যে বিপুল সংখ্যক জনগোষ্ঠী তৈরি হচ্ছে যারা সবকিছু হারিয়ে অন্য দেশে পাড়ি জমাচ্ছেন, যাদের মধ্যে প্রচন্ড ক্ষোভ রয়েছে, যাদের মধ্যে ভয় রয়েছে, এবং ডক্টর আতিক রহমান ইতিমধ্যে বলেছেন যে এই যে তরুণ সমাজের মধ্যে যে হতাশা, যেটা আমাদের দেশের জঙ্গিবাদের গবেষণা ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন সমীক্ষা এসেছে, তরুণ সমাজের মধ্যে হতাশা, ক্ষোভ, এক ধরনের আশাহীনতা, এক ধরনের অ্যাডভেঞ্চার বা একটা নতুন কিছু করার যে একটা তাদের যে একটা চেষ্টা বা স্পৃহা বা তাদের যে পজিটিভ এনার্জি গুলো যে একটা নেতিবাচক দিকে চলে যাচ্ছে এই শরণার্থী তৈরির কারণে, বা এই যে জনগোষ্ঠী যারা তৈরি হচ্ছে যারা সবকিছু হারিয়ে অন্য দেশে পাড়ি জমাচ্ছেন, তাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো বিশেষভাবে দেখা যাবে। আরেকটা বিষয় আমাদের এখানে মনে রাখতে হবে যে জলবায়ু পরিবর্তন নিঃসন্দেহে এক্সিস্টেন্সিয়াল থ্রেট, কিন্তু আইসিসের যে সমস্যা সেটা কিন্তু একটু ভিন্ন ধরনের সমস্যা, কারণ সে সমস্যাটা হয়তো আজকে থেকে 50 বছর, আজকে থেকে 40 বছর পরে হয়তো সেভাবে থাকবে না, হয়তো অন্য একটি স্বরূপ আসবে। সন্ত্রাস বা জঙ্গিবাদকে যদি আমরা সম্পূর্ণরূপে মোকাবেলা না করতে পারি, সেটা কিন্তু ক্যান্সারের মতো আমাদের সমাজগুলোকে গ্রাস করবে। এই বিষয়টি আমাদেরকে কখনোই ভুললে চলবে না যে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে সব দিক থেকে আমাদের সন্ত্রাস ও জঙ্গিবাদকে মোকাবেলা করতে হবে। এবং আমি আবারও বলবো, জলবায়ু পরিবর্তন আমাদের বিশ্ব সভ্যতার জন্য একটি হুমকি, এবং কোনোভাবেই এটাকে হালকাভাবে নেওয়ার আমাদের কোনো অবকাশ নেই।
জি, অসংখ্য ধন্যবাদ। ডক্টর আতিক রহমানের কাছে আমি আসছি এই রিফিউজি শরণার্থী সমস্যা নিয়ে আরেকটু আলোকপাত করার জন্য, কারণ বৈশ্বিক শরণার্থী সমস্যা কিন্তু দুটো কারণেই হচ্ছে, জলবায়ুর জন্য হচ্ছে, আইসিসের জন্য, জঙ্গিবাদের জন্য হচ্ছে। জি বলুন।
জঙ্গিবাদের জন্য যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার কিছুটা হচ্ছে অস্থিরতায়, যেটা বলা হয়েছে সরকার ভালো করে বলল, কিন্তু আমি একটা কথা বলে রাখি, রিফিউজি শব্দটা ব্যবহার করার কতগুলো অসুবিধা আছে। একটা রিফিউজির যেই মুহূর্তে রিফিউজি হলো সেই মুহূর্তে তার কতগুলো অধিকার এসে গেল, কিন্তু একটি ডিসপ্লেসড পারসন যে সে তখনও রিফিউজি হয়নি, তার যে এখন যে 8,000 বাংলাদেশি যারা ইউরোপে যেতে চেয়েছিল তারা তুরস্কে আটকে আছে, তারা রিফিউজি না,
ডিসপ্লেসড,
কেউ তাদেরকে স্ট্যাটাস দিচ্ছে না, তারা না এদিকে না ওদিকে। তো এই যে অস্থিরতা, এই শতাব্দী আইপিসিসির রিসার্চ ফোর্থ অ্যাসেসমেন্ট এবং পরবর্তীতে এটার কনক্লুশন ছিল যেটা, সেটা হচ্ছে এই শতাব্দীর শেষের মধ্যে অর্থাৎ 21 শতাব্দীর 2100 সেখানে যাওয়ার আগে 30 কোটি 300 মিলিয়ন ডিসপ্লেসড পিপল বাই ক্লাইমেট চেঞ্জ হওয়ার প্রচুর সম্ভাবনা, হাই প্রবাবিলিটি, এটা এখন বলা হচ্ছে আরো বাড়বে। এখন এই 30 কোটি মানুষ আপনি দেখতে পাচ্ছেন ইউরোপে 60,000 মতো মানুষ লিবিয়ার এবং মধ্য ভূমধ্যসাগর
শেষ হয়ে যাচ্ছে,
তাড়াতাড়ি পড়ে গেছে, কোনটা দেশ কোনটা মহাদেশ, ব্রেক্সিট শুরু হয়ে গেল, মানে একটা অস্থিরতা, শেষ নেই। ট্রাম্পের মতো একটা লোক প্রেসিডেন্ট হয়ে গেল মোটামুটি একটা সভ্য দেশের, সেখানে আশ্চর্য কাণ্ড কাঁচছে এই রেফিউজির কথাগুলো। অর্থাৎ এটা একটা সুতীব্র অনুভূতিশীল এবং কাঁপানো চিন্তাধারার কে কাঁপিয়ে দিচ্ছে। এখন আমাদের অবশ্যই দুটোকেই সরব দিতে হবে, কারণ এর তীব্রতা বাড়বে এবং বাড়বে প্রচুর ভাবে।
ডক্টর আতিক রহমান, ডক্টর আবিয়ার রহমান, শাফকাত মনির, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা অংশ নেওয়ার জন্য।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।